ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
এবারের ঈদ কোনো উৎসব পালন নয়, এবারের ঈদ পালন করব আমরা প্রার্থনা আর তাদের স্মরণ করে যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বিশ্ব সংবাদ পড়ছে ইজাজ বেন হিউসেন। যুক্তরাষ্ট্রে আজ মেমোরিয়াল ডে পালিত হচ্ছে। দেশের জন্য যুক্তরাষ্ট্রের যেসব পুরুষ ও মহিলা সেনারা জীবন দিয়েছেন তাদের স্মরণে এই দিবসটি পালিত হয়। তবে এবারের মেমোরিয়াল ডে পালিত হচ্ছে ভিন্ন আঙ্গিকে। অনলাইনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বীর সৈনিকদের স্মরণে এবং প্রায় ১,০০,০০০ মতো আমেরিকান জনগণ যারা ভাইরাসে প্রাণ হারিয়েছেন তাদের কথা স্মরণ করে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আর্লিংটন সেমেটারিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দিনের বাকিটা সময়ে বল্টিমোরের ফোর্ট ম্যাকহেনরিতে থাকবেন বলে জানানো হয়েছে। তবে বল্টিমোরের মেয়র তাকে সেখানে যেতে বারণ করেছেন, যেখানে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে এবং এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরতে অস্বীকার করে থাকেন। মেয়র বলেছেন যে সেখানে তার যাওয়াটা অত্যাবশ্যকীয় নয়। চীন বলেছে যুক্তরাষ্ট্রের কতিপয় রাজনৈতিক চক্র দুটি দেশের সম্পর্ককে জিম্মি করে রেখেছে এবং বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতিকে নতুন এক ঠান্ডা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। রবিবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসে ভাষণের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই বলেন, যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক ভাইরাস ছড়ানো হচ্ছে যা চীনকে হামলা বা কলঙ্কিত করার যে কোনো ধরনের সুযোগের সদ্ব্যবহার করবে। ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক মাসগুলিতে বাণিজ্য, প্রযুক্তি ও করোনা ভাইরাসের মতো ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে বিরোধে জড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে করোনা ভাইরাসের দায়দায়িত্ব চীনের উপর চাপিয়েছেন। দুটি দেশের সর্বশেষ বিরোধ এখন চীনের প্রস্তাবিত হংকংয়ের নিরাপত্তা আইন নিয়ে। চীনের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে দিয়েছেন যে বাইরের কোনো হস্তক্ষেপ তারা বরদাস্ত করবেন না। আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে জড়িত ৫টি দেশ যৌথ বিবৃতিতে তালিবানদের দেয়া ঈদ যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং সকল পক্ষকে শান্তির লক্ষ্যে তা ব্যবহার করার আবেদন রেখেছে। যৌথ বিবৃতিতে স্বাক্ষরদানকারী দেশসমূহ কাতার, জার্মানি, ইন্দোনেশিয়া, নরওয়ে এবং উজবেকিস্তান রবিবার যৌথ বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সংঘাত বন্ধে এবং দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে আমরা সকল পক্ষকে আগামী দিন ও সপ্তাহগুলিতে বিলম্ব না করে আন্তঃ আফগান শান্তি আলোচনায় আরও পদক্ষেপ নেবার অনুরোধ জানাচ্ছি। তালিবানদের ঈদ যুদ্ধবিরতির জবাবে প্রেসিডেন্ট আশরাফ গানি ২,০০০ তালিবান যোদ্ধাদের মুক্তি দিয়ে তার নিজস্ব যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। স্বাক্ষরদানকারী দেশগুলি বহুদিন ধরেই আফগানিস্তানের শান্তির লক্ষ্যে ভূমিকা রাখার প্রয়াস চালাচ্ছে। ভারতের রাজধানী দিল্লিতে কঠোর লকডাউন শিথিল করা হলে রাজধানীতে কর্মতৎপরতা ফিরে আসতে শুরু করেছে। যদিও কর্তৃপক্ষ মহামারীর সঙ্গে লড়ছেন, তবে এমন ইঙ্গিতও দিয়েছেন যে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করা প্রয়োজন। তবে জনগণ কিন্তু সেখানে এখনও দ্বিধাগ্রস্ত। দিল্লির শহরতলিতে দোকানের সাইনবোর্ড ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। ধূপ জ্বালিয়ে প্রার্থনার মাঝে দিয়ে শুরু করা হচ্ছে প্রতিদিনের দোকানের কাজকর্ম। ক্রেতারা আসতে শুরু করেছেন, তবে নিষেধাজ্ঞা মেনেই। যেমন ৩ জনের সীমাবদ্ধতা থাকছে, টেম্পারেচার মেপেই দোকানে ঢুকতে হচ্ছে। দোকানের মালিক খদ্দেরদের স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। করোনা সংক্রমণে আক্রান্ত বিশ্বের ৫০,০০০ অধিক জনগণ এবং সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৩,৭৫,০০০ বেশি জনগণের, যার মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সর্বাধিক। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মেমোরিয়াল দিবসকে সামনে রেখে জনগণের মাঝে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে, যদিও নিষেধাজ্ঞা অল্প বেশি বলবৎ রয়েছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই সাগরের সৈকতে ভিড় পড়ে গেছে, সেখানকার হোটেল বার রেস্তোরাঁয় উপস্থিতি বাড়ছে। হোয়াইট হাউস টাস্কফোর্সের ডক্টর ডেবরা ব্রিক্স জনগণকে হুঁশিয়ার থাকতে বলেছেন। তিনি বলেন, আমরা জানি না কে আমাদের মধ্যে সংক্রমিত, তাই আমাদের ভিড় এড়িয়ে চলতে হবে, মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিষেধাজ্ঞা মানতে হবে। ভেনেজুয়েলার পথে ইরানের 5টি ট্যাঙ্কারের নেতৃত্বদানকারী ট্যাঙ্কার ফরচুন রবিবার সন্ধ্যা নাগাদ ভেনেজুয়েলার জলসময় এসে পৌঁছেছে। এই জাহাজগুলিকে স্বাগত এবং বন্দরে নিয়ে আসবে ভেনেজুয়েলার বিমান ও নৌবাহিনী। ট্রাম্প প্রশাসন এ মাসের শুরুতে তেল সরবরাহে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন, তাই এসব শিপমেন্ট জুড়ে একটা আতঙ্ক বিরাজ করেছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো হস্তক্ষেপ হলে তার পাল্টা জবাব দেওয়া হবে। তিনি এটাও বলেছেন যে আমেরিকানরা এমন ভুল করবে তা তিনি মনে করেন না। গত সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র জানান, জাহাজগুলির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে তিনি কিছু জানেন না।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় আরও 1975 জন সংক্রমিত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম তার রিপোর্টে।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের উচ্চমাত্রার মধ্যেই সোমবার সাতামাটাভাবে উদযাপিত হয়েছে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবারের ঈদুল ফিতরের উৎসবে করোনা ভাইরাসের পাশাপাশি দেশের মানুষের দুঃখ দুর্দশাকে এক নতুন মাত্রা দিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। করোনার কারণে ঈদগাহ বা অন্য যে কোনো খোলা জায়গায় ঈদের নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা থাকায় সকালে দেশের সকল মসজিদে কোথাও স্বাস্থ্যবিধি মেনে বা কোথাও না মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খোদ রাজধানী ঢাকার অনেক মসজিদে ঈদের জামাতে স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। নামাজ শেষে বাংলাদেশ তথা বিশ্বকে করোনামুক্ত করার জন্য আল্লাহ তাআলার রহমত কামনা করে মুনাজাত করা হয়। এদিকে বিভিন্ন অনিয়ম এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং সেই সাথে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। ঈদের দিন সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এক অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন, গত 24 ঘন্টায় দেশে এই যাবৎকালে সর্বোচ্চ সংখ্যক নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 1975 জন এবং মারা গেছেন 21 জন। এর ফলে দেশে মোট করোনা ভাইরাসে সংক্রামিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 35,585 জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 501 জন। ডাক্তার নাসিমা সুলতানা বলেন, একই সময়ে সারা দেশে সুস্থ হয়েছেন 433 জন, যার ফলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,334 জন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
করোনা পরিস্থিতি নিয়ে এখন কলকাতা থেকে পরমাশেষ ঘোষের একটি প্রতিবেদন।
গোটা বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে প্রথম দশে ঢুকে পড়ল ভারত। কোভিড-19 আক্রান্তের হিসেবে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি, তুরস্কের পরই এখন ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় এদেশে আক্রান্ত হয়েছেন 6,977 জন। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 1,38,845 জন। আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লি, এই চারটি রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 154 জনের। এই নিয়ে দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে মোট 4,021 জনের। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 1,635 জনের। 858 জন মারা গিয়েছেন গুজরাটে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা 290, পশ্চিমবঙ্গে 272। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি 261, রাজস্থান 163, উত্তরপ্রদেশ 161 ও তামিলনাড়ু 111। পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 3,667 জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 208 জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে 272 জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা 200, বাকি 72 জনের মৃত্যু হয়েছে কোমরবিডিটির কারণে। পরমাশিস ঘোষ, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। দুর্নীতি, ঘুষগ্রহণ এবং আস্থাভঙ্গের অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিচার শুরু হয়েছে রবিবার। দোষী সাব্যস্ত হলে তার 5 বছরের কারাদণ্ড হতে পারে, তবে প্রধানমন্ত্রী নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনার জন্য ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন। রবিবার তিনি আরও একটি ইতিহাস গড়লেন। তিনি হলেন প্রথম একজন দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষগ্রহণ এবং আস্থাভঙ্গের অভিযোগ এনে বিচার শুরু হল। ঐক্য সরকারের মন্ত্রিসভার মিটিং শেষে তিনি আদালতে আসেন। জেরুজালেমের একটি আদালত তাঁকে আদালতে থাকবার নির্দেশ দিয়েছিল। প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে শত শত ইসরায়েলি জনগণ তার পদত্যাগের দাবি করে বিক্ষোভ দেখান, তবে আদালতের বাইরে তার সমর্থকদের তার পক্ষে বিক্ষোভ করতে দেখা যায়। আদালতে প্রবেশ করার আগে মিস্টার নেতানিয়াহু সংবাদ মাধ্যম এবং আদালতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিল থেকে আসা সফরের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ব্রাজিলে এখন সংক্রমণের সংখ্যা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম। হোয়াইট হাউস থেকে জানানো হয়, বিদেশি নাগরিক যারা ব্রাজিলে অবস্থান করছিলেন তারা যেন এখানে রোগের কোনো উৎস না হন, সেজন্যই এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কোনো ইঙ্গিত নেই তবু এরা এদেশে সংক্রমণ ছড়াতে পারেন। ব্রাজিলে হঠাৎ করেই সংক্রমণের ভয়াবহ আকার ধারণ করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো কয়েক মাস ধরে সংক্রমণের ব্যাপারে কোনো গুরুত্বই দেননি, বরঞ্চ সব কিছু খুলে দিতে অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিয়ে রীতিমতো পরিহাস করেছেন। ব্রাজিলে এখন সংক্রমণের সংখ্যা 347,000-এর উপরে। জিওনেট ভূকম্পন নজরদারি সংস্থা জানায়, সোমবার সকালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের আশেপাশে 5.8 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর কেন্দ্রবিন্দু ছিল রাজধানী থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলে লেভিন শহরে। আতঙ্কিত জনগণ ছোটাছুটি করে ঘর থেকে বেরিয়ে আসেন। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2011 সালের 6.3 মাত্রার ভূকম্পে প্রাণ হারিয়েছিলেন 185 জন। প্রথম ভূকম্পনের পর আরও মৃদু কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়ি পশ্চিমী নেতা এবং অন্যান্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে হংকং বিষয়ে তারা বাইরের কোনো হস্তক্ষেপ বরদাস্ত করবেন না। বেইজিং আধাস্বায়ত্তশাসিত হংকংয়ের জন্য নতুন নিরাপত্তা আইন প্রবর্তনের কথা ভাবছে। রবিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়ি বলেন, হংকং বিষয়ে অতিমাত্রার বিদেশি হস্তক্ষেপ চীনের জন্য জাতীয় নিরাপত্তাকে গভীরভাবে বিঘ্নিত করেছে। তিনি বলেছেন, নতুন নিরাপত্তা আইনে হংকংয়ের জনগণ যে স্বাধীনতা বা অধিকার ভোগ করে আসছেন তা বিঘ্নিত হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত ও সুরক্ষিত রাখা হবে। তিনি জানান, লোকজন মিছিমিছি নতুন আইন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমালিয়ার বাইদু শহরে ঈদ উল ফিতর উৎসব পালনের সময় বোমা বিস্ফোরণে অন্তত 8 জন নাগরিক নিহত এবং অপর 15 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিল 2টি শিশু। শহরের উত্তরে বাস্তুচ্যুত জনগণের শিবিরের বাইরে ঐতিহ্যবাহী নৃত্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর পালনের সময় বোমাটি বিস্ফোরিত হয়। সোমালিয়া শনিবার ঈদ উদযাপন করেছে, তবে ঈদের উৎসব ধর্মীয় রীতি অনুযায়ী চলবে আরও 3 দিন ধরে। রবিবার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল আলী হর্ষে বারে ও তার 2 জন দেহরক্ষী মোগাডিসুতে বোমা হামলা থেকে রেহাই পান। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
করোনা মহামারীর এই অকালে মানুষের মধ্যে ভীতি, আতঙ্ক, উদ্বেগ, ভবিষ্যৎ ভাবনা আর স্বজন হারানোদের বেদনা, আক্রান্ত হয়ে চিকিৎসাধীনদের এবং তাদের আপনজনের উৎকণ্ঠাসহ সব মিলিয়ে পুরো বাংলাদেশের জন্য এ এক ভিন্ন ঈদ ছিল, যেন এক অচেনা দিন। এমন ঈদুল ফিতর তো আর কখনো দেখেনি কেউ। সামাজিক দূরত্ব যেন নিয়ে গেছে মানুষগুলোকেও আনন্দ উৎসব পালন থেকে যোজন যোজন দূরে। মানুষের আর উদযাপনের সুযোগ নেই, এ তো শুধু দিন যাপনের। করোনার কারণে লণ্ডভণ্ড অর্থনীতি, মানুষের জীবন জীবিকা, সমাজ, মানুষের মনোজগৎ, মনস্তত্ত্ব। আবার এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য এসেছে বাড়তি এক মহাবিপদ। সমাজের অধিকাংশের জন্য ঈদ তাই আনন্দের না হয়ে দিয়েছে অন্য এক বাস্তবতা। ঢাকার কয়েকজন সাধারণ মানুষ বলছিলেন এসব কথাই।
আমি সায়দাবাদ এলাকায় থাকি। আমার নিজের যে কাজ ছিল গত 2 মাস ধরে তা বন্ধ। আমার মেয়ে একটা বাইন হাউসে কাজ করতো, মাসের পর থেকে পরিবহন বন্ধ থাকায় সে কাজে যেতে পারে না। আমার ছেলেও ভালো চাকরি করতো, কিন্তু এখন সবাই ঘরে বসা। এই অবস্থায় ঈদের চেয়েও বেশি ভাবতে হয় ভবিষ্যৎ। না, ঈদ বলতে তো কিছুই নাই, এখন ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি।
বেতন ঠিক মতো পাই নাই, বোনাস, ঈদের বোনাসটাও পাই নাই। প্রতিটা ঈদে পরিবারের সঙ্গে কাটাইছি, খুব আনন্দ করছি, মজা করছি। এবার যাইতে পারতেছি না, বাড়িতেও সমস্যা, এলাকাতেও, সমস্ত জায়গায়, বাংলাদেশের সমস্ত জায়গায় সমস্যা।
বিকেলে সন্ধ্যায় গাড়ি, নিজেদের গাড়ি ঘোড়া নিয়ে একটা মানে হইচই করার উদ্দেশ্যে যে বের হতাম প্রতি ঈদে।
বাংলাদেশের উপকূলের বিশাল এক এলাকা হয়েছে ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ভেঙেছে, এখনো পানিতে তলিয়ে আছে ফসলের ক্ষেত। এ অবস্থায় কেমন হয়েছে ঈদ উদযাপন উপকূলের অসংখ্য ওই মানুষগুলোর জন্য?
আমাদের বয়সে এরকম ঈদ আর কখনো দেখি নাই। মসজিদে সীমিত আকারে অসংখ্য লোক নিয়ে নামাজটা কোন রকম আল্লাহর রহমত আদায় করছি। মসজিদে মধ্যে বসে পড়া হয়েছে। আমরা এমনি তো করোনা আতঙ্কে আছি, এরপর পানিবন্দি, পানি এখনো নামিয়ে পারে নাই। তারপর এই আউশের কৃষি ফসল সব নষ্ট হয়ে গেছে। আগামীতে কিভাবে চলবো, সামনের দিনগুলি আল্লাহ জানে। আমাদের মতো নসহায় কত গরিব মানুষ আজকে দিন খায়, তাদের জন্য খুবই কষ্টকর দিন। এরকম পরিস্থিতি জীবনে আর কখনো আসে নাই। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই।
গরিব টি মালামাল সম্পূর্ণ বাসায় লেগে গেছে, বাসায় লেগে গেছে, প্রান্তে বাসায় লেগে গেছে।
আর এই ঘর যখন গেছি, এই আমরা গরিব মানুষ।
করোনাকালের সামগ্রিক ভিন্নতার অন্য এক ঈদ উদযাপনের প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় গবেষণা সংস্থা বিআইডিএস এর ঊর্ধ্বতন গবেষক অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ।
এবারের ঈদ উল ফিতর করোনার কারণে, করোনার ভয়াবহতায় একটি ভিন্ন প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপট অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং অন্যান্য সমস্ত কিছুর দিক থেকেই একটা ভিন্ন পরিস্থিতি। এর মধ্যে আবার ঘূর্ণিঝড় ক্ষতি করেছে উপকূলীয় এলাকায়। এই প্রেক্ষাপটে আপনি এবারের ঈদ উল ফিতরকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন?
এবার এই করোনা ভাইরাসের কারণে ঈদ উল ফিতর যে সময় এলো, অনুভূতিটা অনেকের মতই। আমার হচ্ছে যে এটা কালের সময় ঘুরে ঈদ আসে, সেই সময় ঘুরে ঈদ এসেছে। কিন্তু ঈদ আসলে তার সাথে এটি তো কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের একটা সামাজিক উৎসব। এবং সেই জায়গা থেকে যত ধরনের আনন্দ, যত ধরনের কার্যকলাপ, সামাজিকতা সবকিছুই বন্ধ। সেই জন্য ঈদের কোনো আমেজই আসলে নেই কারো কাছে। কেউ হয়তো সীমিত ভাবে এলাকায় যারা গেছেন পরিবারের মধ্যে চেষ্টা করছেন কিছুটা আমেজ রাখতে, বিশেষ করে বাচ্চাদের কারণে। আসলে সারা দেশের মানুষের মধ্যে আতঙ্ক, আশঙ্কা এটা বড় আকারে বিরাজ করছে। এবং সেই অবস্থায় অর্থনীতির যে অবস্থা, এবং ঈদের আগে যে অর্থনীতির চাকাটা কিন্তু খুব জোরে ঘোরে, ঈদের আগে প্রচুর কেনাকাটা হয়, অনেক ব্যবসায়ী সারা বছরের প্রায় 50% কেনাকাটা বিক্রিও কিন্তু ঈদের সময় হয়ে থাকে অনেক ক্ষুদ্র উদ্যোক্তার। সেই দিক থেকে এবার তেমন কোনো ব্যবসায়ী তারা করতে পারেননি। সবশেষের দিকে সামান্য দোকান খোলা হলেও সেটা আসলে স্বাস্থ্য নিরাপত্তার জন্য অনেকে যাননি, এবং যাওয়া হয়তো আসলে ঠিকও নয়। কিন্তু সেই পরিস্থিতিতে অর্থনীতির চাকা যে স্থবির হয়ে আছে, সেই কারণে মানুষের হাতে, কিন্তু অনেক মানুষের হাতে এখন আয় নেই, হতদরিদ্র মানুষ সরকারের কাছ থেকে কিছু সুবিধা সাহায্য পাচ্ছেন অথবা বেসরকারি পর্যায়ে কিছু সাহায্য পাচ্ছেন, কিন্তু সেটা তো স্বাভাবিক অবস্থার আয়ের মতো নয়। তার উপরে যোগ হয়েছে এই ঘূর্ণিঝড় এবং বেশ কিছু এলাকা এখনো পানির নিচে আছে আমাদের দক্ষিণাঞ্চলে। এই সব মিলিয়ে ঈদটা একটা যে খুশির জোয়ার আনে, সেই খুশির জোয়ার নেই, বরং ঈদটা কেবলমাত্রই সময় ঘুরে আসে বলেই পালন করা। এবং ঈদকে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড যে হলো না এবার, সেইটার ক্ষতিটা কিন্তু অনেকদিন চলবে আমাদের, এবং অনেক ছোটখাটো দোকান তাদের কিন্তু ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
ঈদের নামাজ শেষে বা ঈদের উদযাপনের এই মধ্যে যেভাবে উদযাপিত হোক না কেন, এর মধ্যে অনেকেই বলেছেন যে তারা টিকে থাকার লড়াইটা এখন চালাচ্ছেন এবং ভবিষ্যতে কিভাবে টিকে থাকবেন এটাই তাদের বড় চিন্তা এই ঈদ পালনের চেয়ে।
সেটাই আসলে ঠিক, কারণ এখন বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় প্রায় 3,70,00,000 মানুষের মতো দরিদ্র স্বাভাবিক অবস্থাতেই, সেখানে আমরা জানি নতুন করে দরিদ্র হয়েছে আরো অনেকে, ফলে দেশের প্রায় অর্ধেক জনসংখ্যাই এখন চরম অর্থ কষ্ট, আয়ের সংকোচন এই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন, অনেকে সঞ্চয় ভেঙে তাদের জীবিকা চালাচ্ছেন, ফলে ঈদের সময় আমাদের একটা বড় জনগোষ্ঠী কিন্তু একদিকে অর্থ কষ্টে, খাদ্য কষ্টে যেমন আছেন, যারা চেষ্টা করছেন সরকারি বেসরকারি সহায়তা নিয়ে টিকে থাকার জন্য, তার পাশাপাশি দুশ্চিন্তায় আছেন কিন্তু একটা বড় অংশ জনগোষ্ঠী যাদের সঞ্চয় ভেঙে এই মুহূর্তে খেতে হচ্ছে, তারা জানেন না আগামীতে কখন তারা তাদের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন। অনেকেই ঢাকা ছেড়ে চলে গেছেন, আমরা দেখেছি যে আমাদের পোশাক রপ্তানি খাত সেখানে সরকারের প্রণোদনা দেওয়ার পরও কিন্তু দেখা গেছে যে এপ্রিল মাসে শ্রমিকের বেতন 60% দেওয়া হয়েছে, অন্যদিকে অনেক কারখানার শ্রমিক কিন্তু ছাঁটাই হয়েছে, তারা বাধ্য হয়েছেন গ্রামে ফিরে যেতে, তাদের তো এখন আর ঈদ নাই, তারা আগামীতে বেঁচে থাকবেন কি করে সেই চিন্তায় পড়েছেন, এই হঠাৎ করে যে তাদের আয় চলে গেল, এবং এই অবস্থাতে যারা আবার কাজ করছেন ফ্যাক্টরিতে তারাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, সব মিলিয়ে একদিকে অর্থনৈতিক চিন্তা, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি, এবং এক অনিশ্চিত অবস্থার ভিতর দিয়ে যে যাচ্ছে সেই অনিশ্চিত অবস্থায় ঈদের আমেজ নেই। যারা কিছুটা সচ্ছল তারা চেষ্টা করছেন এই আমেজটাকে নিজেদের মধ্যে রাখতে, নিজেদের মধ্যে এই ঈদকে ঘিরে একটা সামাজিকতার বন্ধন রাখতে।
বলছিলেন ডক্টর নাজরীন আহমেদ, সবাই চাইছেন এমন ভিন্নতার ঈদ যেন আর না আসে, সবারই প্রত্যাশা অচিরেই যেন দূর হয় করোনার এই নিদারুণ দুঃসময়, সবাই যেন ফিরে পায় আবার সেই সুস্থ স্বাভাবিক দিনগুলো, তারা অচিরেই যেন পেয়ে যান ভিন্ন এক সুসময়ের সকাল দিন রাত্রি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
ঈদ মুসলিম জাহানের একটি ধর্মীয় উৎসব, এই দিনটিকে ধনী গরিব সবাই তাদের সাধ্যমতো পালন করে থাকেন, কেউ প্রচুর শপিং করেন, কেউ আবার একটি কাপড় কেনার মতো সামর্থ্য রাখে না, কারো রান্নার আয়োজনে থাকে মুখরোচক অনেক খাবার, আবার কারো চটে না একটু সেমায়ও। মধ্যবিত্ত পরিবারের শায়লা আহমেদ বলেন, এবারের ঈদ আমরা বাসায় বসেই উদযাপন করছি।
এবারের ঈদটা একেবারেই অন্যবারের ঈদের মতো না, করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে তাতে আমরা কেউই ঈদ উদযাপন করতে পারছি না, কিন্তু এবার আসলে সেটা কিছুই আমরা করছি না, আমরা কেউই বাইরে যাব না, সবাই বাসায় থাকব, বাসায় বসেই ঈদ উদযাপন করব।
মোহাম্মদ জোবায়ের হোসেন পলাশ বলেন, দূর থেকেও আপনজনদের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়,
একেবারেই ঘরে বসে ঘরের প্রিয়জনদের সাথে করে ঈদ উদযাপন। এবার প্রমাণ করতে হবে কতটা ভালোবাসি আমাদের প্রিয়জনদের, দূরে থেকে সেই ভালোবাসাটা প্রকাশ করতে হবে, বাইরে একেবারেই নয়, আসুন ঘরে থাকি, সুস্থ থাকি, সুস্থ রাখি।
এবারে করোনা ভাইরাসের মহামারীর কারণে আপনজনদের সাথে ঈদ করা হলো না বললেন শাহনাজ আক্তার।
এই প্রথম পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ঢাকাতে ঈদ করছি, সবাইকে একটা কথাই বলবো, নিরাপত্তা প্রথমে।
যাদের পক্ষে প্রতি বেলা খাবার জোগাড় করা কষ্টসাধ্য তাদের কাছে ঈদ মানে কি? হতদরিদ্র আম্বিয়া বলেন,
আজকে তো ঈদের দিন, মনে করেন টাকা লাগে, বাচ্চাটার কাপড় চাপড় কিনে দিতে পারি না, নতুন একটা জুতা মোতা কিনে দিতে পারি না, তারা হলে আউশলঙ্গের একটা ঈদ করতে পারি না, এরপরে পোলা পান্ডা এক প্যাকেট সেমাই খাওয়াতে পারি নাই।
শিশু রাসেল বলছে,
আমার তো বাবা না আমাকে কে কিনে দেবে জামা কাপড়, আমার অনেক কিছু খেতে ইচ্ছে করে, সেমাই খেতে ইচ্ছে করে, নতুন জামা পরতে ইচ্ছে করে, পোলাও খেতে ইচ্ছে করে।
এদিকে কিশোরী সুমাইয়ার পোলাও খেতে ইচ্ছে করে, কিন্তু কিভাবে?
আজকে ঈদের দিন পোলাও খেতে ইচ্ছে করে, এখন পুরান জামা পরে রয়েছি, হাতে এক টাকাও না কিনতে পারবো করতে, আব্বু আমাদের ছেড়ে চলে গেছে।
মানুষ স্বপ্ন দেখছে সব কিছু স্বাভাবিক হলে আগামী বছর আবারও আপনজনদের সাথে ঈদ উৎসব ভাগাভাগি করে নিবে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু এবারের ঈদ আয়োজন ছিল ভিন্ন মাত্রায়, ভিন্ন পরিবেশে। ছিল না কোলাহল কিংবা উৎসবের আমেজ। করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চট্টগ্রামে আয়োজন করা হয় এবারের ঈদের জামাত।
বর্তমান পরিস্থিতির কারণে যে ঈদের জামাত এভাবে এবার সরকার মসজিদে আদায় করার জন্য বলেছেন, আমরা ঠিক সেভাবে আদায় করেছি। তো এটা ধর্মের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় নয় যে ঈদের জামাত মাঠেও আদায় করা যায়, ঈদের জামাত মসজিদেও আদায় করা যায়। উভয় অবস্থায় ঈদের নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে। সেই হিসেবে আমরা এবার একটা বিশেষ পরিস্থিতির কারণে মসজিদের মধ্যে ঈদের জামাত আদায় করলাম।
সকাল 8টায় চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দামপাড়া জমিয়তুল ফালা মসজিদে। ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। ধর্মীয় রীতি অনুযায়ী আয়োজিত ঈদের জামাতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা হয়। চট্টগ্রাম মহানগরীর এলাকার ছোট বড় 181টি মসজিদে সীমিত আকারে এই ঈদের জামায়াতের আয়োজন করা হয়। তবে অনেকে করোনা সংক্রমণ আতঙ্কে ঘরে বসে পরিবারের সদস্যদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন।
চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবচেয়ে বড় যে ঈদের জামাতের ব্যবস্থা করত জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে, সেবার এবার মসজিদ প্রাঙ্গণে না হয়ে যায় জামাতুল ফালায় প্রত্যেকটা শহরের প্রত্যেকটা মসজিদে হচ্ছে এক বা একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আর কি। আমিও আসলে এখানে স্টেডিয়াম মসজিদে একটু আগে ঈদের নামাজ প্রায় সমাপ্ত করেছি, আল্লাহ রাব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করছি। আমি নগরবাসীর প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনশ্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে যে আহ্বানটি জানিয়েছেন, প্রত্যেকে যাতে নামাজ শেষে নিজ ঘরে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সাথে এবারে ঈদ আনন্দটা ভাগাভাগি করে নেন এবং প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বটা যথাযথভাবে সম্পাদন করেন,
বলছিলেন চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন। মসজিদে মসজিদে ঈদের নামাজ আয়োজনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ছিল বেশ তৎপর। সংক্রমণ আতঙ্কে ঈদ উপলক্ষে ছিল না বাড়তি কোনো আয়োজন। এদিকে জ্যামিতিক হারে চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই কোভিড-19 পজিটিভ রোগীর সংখ্যা 1700 ছাড়িয়ে গেছে। এর মধ্যেই মারা গেছেন শিল্পপতি, পুলিশ, শিশুসহ 58 জন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার।
কোথাও যেন ছন্দ পতন, সুর আর তালের বিস্তর ফারাক, মিলন হচ্ছে না, মনেও ধরছে না। চিরচিনা গান, চিরচিনা সুর, কেমন যেন বিধ ঘুটে লাগছে। উৎসবেও ভাটা, রং নেই, রসও নেই, করুণ আওয়াজ বাতাস ভারী করে তুলছে। অশ্রুতে ভাসছে কিশোরীর চোখ, চারিদিকে অন্ধকার ঘন হয়ে আসছে। প্রিয়জন একাকী অন্য কোথাও নিভৃতে চুপ হয়ে আছে। অনেক প্রিয় মুখ মাটির বিছানায় ঘুমিয়ে গেছে সাম্প্রতি। কষ্টে জরাজীর্ণ হৃদয়, মন ভালো নেই কারো, এমন দিনেই ঈদ। যুগ যুগ ধরে চলে আসা আবহমান গ্রাম বাংলার মুসলিম ঐতিহ্যে ভাটা পড়েছে আজ। ঈদের দিনক্ষণ ঘটা করে উদযাপন হয়ে আসত মুসলমানের ঘরে ঘরে। সপ্তাহ দুয়েক আগে থেকেই ঈদের আমেজ ছড়িয়ে পড়ত পাড়া মহল্লায়, স্বজনদের আনাগোনায় মুখরিত হয়ে উঠত প্রতিটি বাড়ি। অথচ কি শুনশান নীরবতা বিরাজ করছে বাড়িগুলোতে। ঈদগাহে যেতে মানা, ছোট পরিসরে মহল্লার মসজিদেই সেরে ফেলা হয়েছে দুই রাকাত নামাজ। মনেই হয়নি আজ ঈদ ছিল।
আমার নাম হাসিবুল ইসলাম সাব্বির। এবার ঈদ অতটা ভালো কাটেনি, কারণ আমার আব্বু বাহিরে
বাইরে চাকরি করে, তাকে ছাড়া এবারকে ঈদ আমার কাটাতে হয়েছে। করোনা ভাইরাসের কারণে এবারকে আমাদের ঈদে অতটা মজা করতে পারিনি। করোনা ভাইরাসের কারণে আমাদের ঈদের সালাত জুম্মায় আদায় করতে হয়েছে। বন্ধুবান্ধবরা কোথাও ঘুরতে যেতে পারিনি, আনন্দটাই পুরো মাটি হয়ে গেছে।
মোহাম্মদ রাজু আহমেদ, এবার করোনা মহামারীর কারণে আমরা সেভাবে ঈদ উদযাপন করতে পারিনি। গতদিন আমরা যেভাবে মার্কেট করছিলাম, এবার সেভাবে আমরা ঘরে থেকে বের হতে পারিনি। মাঠে গিয়ে নামাজ না পড়ে আমরা মসজিদে নামাজ পড়তে হয়েছে এই করোনা মহামারীর কারণে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক।
আমি মোহাম্মদ জিহাদ মণ্ডল। এবার করোনা ভাইরাসের জন্য আমরা ঈদ ভালোভাবে কাটাতে পারি নাই। আমাদের সব মনে করেন যে পুরাতন কাপড়গুলো পরতে হয়েছে, নতুন কাপড় আমরা কিনতে পারি নাই, মার্কেট সব বন্ধ ছিল এবং বাজারও যাইতে পারি না। আমাদের বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে পারতেছি না এবং মসজিদে নামাজ পড়তে হয়েছে আমাদের।
করোনায় চাপা পড়েছে এবারের সব আয়োজন। সেমাই খেতেও আসেনি পড়শিরা কেউ। বেঁচে থাকার চিন্তায় বুঁদ হয়ে আছে সবাই। সৃষ্টিকর্তার কাছে আজ একটাই প্রার্থনা ছিল, ক্ষমা করো, রহম করো, তোমার বান্দাদের রক্ষা করো। প্রিয়জনদের সাথে নিয়ে আবারও যেন ঈদ করতে পারি সেই পরিবেশ ফিরিয়ে দাও। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধুবান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকে সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
আজ সোমবার থেকে ভারতের কিছু কিছু জায়গায় খুব সীমিত সংখ্যায় বিমান চলাচল শুরু হয়েছে। অভ্যন্তরীণ বিমান চলাচল আজ 25 মে থেকে শুরু হবে আগেই কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানমন্ত্রীকে আগে থেকেই অনুরোধ জানিয়েছিলেন যে রাজ্যে করোনা পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় আম্পান যে তাণ্ডব চালিয়েছে তার ফলে বহু জায়গায় পরিকাঠামো বিধ্বস্ত হয়ে গিয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে অন্তত অভ্যন্তরীণ বিমান চলাচল 28 তারিখের আগে শুরু করা সম্ভব হবে না। সেই অনুযায়ী বিমানমন্ত্রক 28 মে থেকে পশ্চিমবঙ্গে শুধুমাত্র 1টি সেক্টরে কলকাতা বাগডোগরা বিমান চলাচল শুরু করবে বলেছে, আর বাকি অংশে শুরু হওয়ার কথা মাসের শেষে 30 মে থেকে। এরই মধ্যে ভারতের সর্বোচ্চ আদালত একটি মামলায় রায় দিতে গিয়ে বলেছে এয়ার ইন্ডিয়া যে বিশেষ উড়ানগুলোতে বিদেশ থেকে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিয়ে আসছে সেখানে মাঝের আসনটি তারা ব্যবহার করতে পারবে না, ওটা খালি রাখতে হবে। সামাজিক দূরত্ব বিধি মানার জন্য ওটা করা দরকার। এয়ার ইন্ডিয়া তখন বলে যে সব টিকিট আগে থেকেই বিক্রি হয়ে গেছে 15 জুন পর্যন্ত, সুতরাং অন্তত ওই দিন পর্যন্ত ওটা ছাড় দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে না, আংশিক ছাড় দেওয়া যেতে পারে 6 জুন পর্যন্ত, অর্থাৎ আগামী 10 দিন মাঝের আসনটিতে যাত্রী নেওয়া যাবে কিন্তু তারপর থেকে আর নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন কেন্দ্রীয় সরকারকে ঠিক করতে হবে যে আগে তার নাগরিকদের জীবন নাকি তার বিমান সংস্থার লাভ কোনটাকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 জুনের আগে পর্যন্ত আপাতত যা চলছে চলুক, কিন্তু তারপরে আর চলবে না। এরই মধ্যে ডোমেস্টিক ফ্লাইট বা অভ্যন্তরীণ উড়ান নিয়ে বেশ কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, কারণ আগে কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছিল যাত্রীদের মোবাইলে যদি আরোগ্য সেতু অ্যাপটি না থাকে তাহলে বিমানে উঠতে দেওয়া হবে না। কিন্তু তারপরে যুক্তি দেওয়া হয় যে আরোগ্য সেতু অ্যাপটি সর্বসাধারণের ব্যবহার করার জন্য যে ধরনের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন দরকার হবে সকলের কাছে সেরকম ফোন নাও থাকতে পারে। যদি ধরে নেওয়া যায় যে অ্যাপটি তাদের কাছে নেই, তাহলে কি শুধুমাত্র ওই অ্যাপটি নেই বলেই তারা বিমানে উঠতে পারবেন না? এরপর বিমানমন্ত্রী বলেন, আমরা চাইছি যে আরোগ্য সেতু সবাই ডাউনলোড করে ব্যবহার করুন, কিন্তু তা যদি নাও থাকে অন্তত যাত্রা শুরুর দু একদিন আগে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা করিয়ে শরীরে করোনার জীবাণু নেই এমন একটি সার্টিফিকেট দিতে হবে এবং তারপর নিজে একটি ফর্ম ফিল আপ করে তিনি যে করোনামুক্ত সে কথা ঘোষণা করতে হবে। তারপরেও অবশ্য বিমানবন্দরে গিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতেই হবে। সব মিলিয়ে এখনও পর্যন্ত কিন্তু অনিশ্চিত একটা অবস্থা এবং বিভ্রান্তি বিরাজ করছে। যতদিন না স্পষ্টভাবে সব প্রশ্নের উত্তর দেওয়া হয় ততদিন এই বিভ্রান্তি কমবে না। বিমানমন্ত্রক থেকে একটু অপেক্ষা করতে বলা হয়েছে, আরও দু একদিন লাগবে পুরো ব্যাপারটা সহজ হতে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
Myanmar's report, which was actually submitted to the court on Friday the 22nd.
নির্যাতিত অসহায় মানুষের সহায়তা করা একটি মানবিক বিষয় এবং তা সবকিছুর ঊর্ধ্বে, বললেন আবু বকর তাম্বাদু। গাম্বিয়ার আইনমন্ত্রী তাম্বাদু গত নভেম্বরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের অকথ্য নির্যাতন এবং গণহত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেন। সেই মামলার সূত্র ধরে মিয়ানমার শুক্রবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে একটি রিপোর্ট জমা দেন প্রথমবার। ভয়েস অফ আমেরিকায় রবিবার দেয়া সাক্ষাৎকারে তাম্বাদু বলেন, মামলার কার্যক্রম ইতিবাচকভাবেই এগিয়ে চলছে। মিয়ানমার যে রিপোর্ট আদালতে জমা দিয়েছে তাতে কি থাকতে পারে এমন প্রশ্নে তাম্বাদু বলেন, তিনটি বিষয় উল্লেখ করা যেতে পারে। প্রথমত, মিয়ানমার গণহত্যা বন্ধে ব্যবস্থা নিচ্ছে এমন লক্ষণ প্রকাশ পাওয়া। দ্বিতীয়ত, এমন প্রতিশ্রুতি যে গণহত্যা বন্ধ হয়েছে। এবং তৃতীয়ত, তাদের সেই হত্যাযজ্ঞের প্রমাণাদি এবং তারা কি কি ব্যবস্থা নিয়েছে তা উল্লেখ রয়েছে কিনা। গাম্বিয়া মিয়ানমারের অবস্থা পর্যবেক্ষণ করছে কিনা এমন প্রশ্নে তাম্বাদু বলেন, আমরা নানান উৎস থেকে তথ্য সংগ্রহ করছি এবং আমরা এসবের ভিত্তিতেই বুঝতে পারছি মিয়ানমার কি ধরনের রিপোর্ট আদালতে দিতে যাচ্ছে বা দিয়েছে। এই মামলায় COVID-19 কতটা প্রভাব ফেলবে এমন প্রশ্নে তিনি বলেন,
in the time that we are given by the court
কোভিড নাইন্টিন এই সময়ে পৃথিবীর সবচেয়ে জরুরি বিষয়, এটি অবশ্যই প্রভাব ফেলবে। ঠিক সময়ে আমরা আদালতে সবকিছু দাখিল করতে পারবো কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তবে আদালত গাম্বিয়া এবং মিয়ানমারকে 3 মাস সময় বাড়িয়ে দিয়েছে। মিয়ানমার এবং বাংলাদেশের শিবিরে রোহিঙ্গাদের জীবনের কষ্টের কথা নিয়ে শঙ্কিত রয়েছি আমরা। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে যা ঘটেছে বা ঘটছে তা নিয়ে গাম্বিয়ার উদ্বেগের কারণ কি অথবা অন্যদেরই বা উদ্বিগ্ন হবার কি রয়েছে এমন প্রশ্নে তাম্বাদু বলেন, এটা মানবিকতার প্রশ্ন। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যা ঘটেছে এবং ঘটছে তা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন, অত্যন্ত হৃদয় বিদারক। 1994 সালে রুয়ান্ডাতে এমনই ঘটেছিল, তখন আন্তর্জাতিক সম্প্রদায় তাঁদের ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল, 8 লক্ষ মানুষ তখন মারা যান। এবং রোহিঙ্গাদের ওপর তাই ঘটছে এবং আজকের বিশ্বেও আমরা ব্যর্থ হতে চলেছি। এসব থামাতে আমরা কিছুই করছি না। আমি বিশ্বাস করি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসাটা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। মিয়ানমারে তাদের উপর যা হয়েছে বা হচ্ছে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতের কাছে বিচার চাওয়ার চেয়ে ভালো কোনো উপায় নেই। রুয়ান্ডার গণহত্যা নিয়ে আবু বকর তাম্বাদু সেই অভিজ্ঞতার কথাও বর্ণনা করেন সাক্ষাৎকারে।
I have had the opportunity to travel throughout Rwanda during this period and have met hundreds if not thousands of witnesses, including perpetrators and victims. And that experience has exposed me to the unique nature of genocidal crimes. And so when I visited the refugee camps in Bangladesh and interacted with the witnesses, I was convinced based on this experience that what I was hearing was genocide. When I also read the fact-finding mission reports of the United Nations fact-finding missions, and particularly the last one,
Rwandar Felicien Kabugar griftar howar bishoyti ullekh koren tini,
which was submitted in September 2019, which underscored the fact that the genocidal intent was being strengthened as time goes on, and that the remaining Rohingya in Myanmar are under an increased threat.
Abu Bakar Tambadur সাক্ষাৎকার নিয়েছেন ভয়েস অফ আমেরিকার ক্যারল গিন্সবার্গ, এবং সহায়তা করেছেন ভয়েস অফ আমেরিকার বার্মিস সার্ভিস এবং ইংলিশ টু আফ্রিকা সার্ভিসের জেসন প্যাটিনকিন।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আমরা জানি আজকে এখানে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপিত হচ্ছে, ঈদ পালিত হচ্ছে বলা যায়। তো আজকে আমরা একটা ভিন্ন পরিবেশে, ভিন্ন পরিস্থিতিতে বিশ্বব্যাপী ঈদ পালন করা হচ্ছে, ঈদ নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এখানে যারা ওয়াশিংটনে বাস করেন তারা সকলেই জানেন, আমাদের অত্যন্ত সুপরিচিত সুপ্রিয় বাচিক শিল্পী অদিতি সাদিয়া রহমান। এবং অদিতি সাদিয়া রহমান কেবল বাচিক শিল্পী নন, তিনি শিক্ষকতা করছেন পরিসংখ্যানে নোভা কমিউনিটি কলেজে, এবং বিশ্ব ব্যাংকে তিনি কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন। অদিতি সাদিয়া রহমান, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
প্রথমেই জানতে চাই, আপনি তো বিদেশে অনেকদিন ধরে আছেন, এখানে যুক্তরাষ্ট্রে আছেন, এর আগে ইথিওপিয়াতে ছিলেন, তো এই যে বাইরে বিদেশে ঈদ পালন বলেন, উদযাপন বলেন, কিভাবে হয়, কি কি আপনি অনুভব করেন?
অনুভূতির জায়গাটা বললে আমি তো বলবো যে বাংলাদেশে তো যখন ছিলাম তখন ঈদ মানে ছিল পুরো শহরটা জুড়েই বা পুরো দেশটা জুড়েই ঈদ পালন করছিল, সেই অনুভূতিটা পুরোপুরি আলাদা। প্রতিটি ক্ষণ মানে পুরো রমজান মাসটা ধরে প্রতিটি ক্ষণই পরিকল্পনা চলতো কি করা যাবে, কাকে কি দেয়া যাবে, ঈদের দিনটা কিভাবে পালিত হবে। সো একটা এবং একটা দায়িত্বের মধ্যে ছিল যে যেমন আমার শাশুড়িকে জন্য কিছু কিনতে হবে, আমার পরিবারের জন্য কিনতে হবে, শ্বশুর বাড়ির জন্য কিনতে হবে। সো এই জিনিসগুলো এখানে খুবই মিস করি, যদিও টুকটাক গিফট এদিক ওদিক দেই কিন্তু সেটা দিতেই হবে আমার কোনো না, শুধুমাত্র ইচ্ছার জায়গা থেকেই দেয়া, এই পার্থক্যটা আছে। আর এখানে ঈদ যাপন করবার একটা প্রথমে এসে যে জিনিসটা আমার চোখে পড়েছিল যে এখানে একটা ওপেন হাউস একটা শব্দের সাথে পরিচিত হই আমি ঈদের জন্য, যেটা বাংলাদেশে মোটেই ছিল না। ওপেন হাউসের বিষয়টা হচ্ছে যে যিনি নিমন্ত্রণ করবেন তার বাড়িতে ঈদের দিন, তিনি আবার একটা সময়ও নির্ধারণ করে দেন যে এর মধ্যে আসতে হবে। এইটার কারণটা হলো যে কেউ যেন ওই সময়ের পরে এসে ওনাকে না পায় সেটা যেন না হয়, এবং ওই সময়ের পরে যিনি দাওয়াত দিচ্ছেন আসলে তিনিও যেন অন্য কোথাও যেতে পারে। এই বিষয়টাকে মাথায় রেখে ওপেন হাউসের বিষয়টা আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম কিছু নাই, মানে যখন তখন যে কারো বাসায় যেতে পারে এবং ধরেই নেওয়া হয় যে কে কে আসবে কে কে আসবে না। এটা একটা অন্যরকম অনুভূতি, একটা মনে হয় অন্যরকম, এটার সাথে এখানকার তুলনা হয় না আর কি।
আর ইথিওপিয়ায় কি রকম ঈদ উদযাপন করতে?
ও ইথিওপিয়াতেও এরকম, সেখানে ওপেন হাউসের কনসেপ্ট ছিল না, আগে থেকে মোটামুটি ডিসাইডেড থাকতো যে কখন সকালে নাস্তাটা কোথায় হবে, দুপুরের খানাটা কোথায় হবে, রাতের খানা। এবং ওখানে পরিবারও খুব কম ছিল, যা করতাম সবাই একসাথেই করতাম। তবে বাংলাদেশের বাইরে সেই ঈদের আরেকটা নতুন জিনিস সংযোজন হয়েছে আমার জীবনে, সেটা হচ্ছে যে আমরা ঈদের নামাজটা পড়তে যাই, যেটা বাংলাদেশে একেবারেই মহিলারা এখন হয়তো করে কিন্তু আমি কখনো করিনি বাংলাদেশে, কারণ সকালে উঠে ঈদের আয়োজন করতে করতে এই সময় চলে যেত।
এখানে কোথায় আরো একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে কমিউনিটির মাধ্যমেও কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ঠিক ঈদের দিন না হলেও ঈদকে উপলক্ষ করে, তাই না?
জি জি।
এখন এবছর তো আমরা সবাই প্রায় গৃহবন্দী আছি, আমরা নিজেদেরকে এক ধরনের আইসোলেশনে রেখেছি কোভিড-19 এর কারণে, তো এবছর ঈদে আপনি কি করছেন?
সবার মতোই আমিও গৃহবন্দী, কিন্তু একটু আয়োজন করার চেষ্টা করেছি আসলে, একটু খাওয়া দাওয়া তৈরি করা সবসময় করি, কিন্তু এবারটা মনে হচ্ছে যে অন্য সময় করে হয়তো বেরিয়ে গেলাম যদি আমার বাসায় দাওয়াত না দিই কাউকে, কিন্তু এবারটা করছি যে যাতে ঈদের ভাবটা থাকে। এবং আরেকটা সংযোজন হয়েছে, বন্ধু বান্ধবরা সবাই চেষ্টা করছে অনলাইনে একটা স্পেসিফিক সময়ে যাতে আমরা সবাই কথা বলি, একটু সেজে গুজে কথা বলতে হবে, সেটা ছিল প্রধান মানে ক্রাইটেরিয়া। তো ওইটাকে কেন্দ্র করেই আসলে সাজা গোজা। এবং আরেকটা আছে, আমাদের 4টার দিকে হয়তো আমরা কিছু বন্ধু বান্ধব একটা পার্কিং লটে গিয়ে দূর থেকে ওয়েভ করে আসবো সেজে গুজে, হয়তো মাস্কও পরা থাকতে পারি জানি না, তো এভাবে ঈদটা পালন করবো।
হ্যাঁ, এটা একটা অদ্ভুত সময়ে আমরা পার করছি, কিন্তু এটা ঠিকই বলেছেন যে রিয়েল যেমন ঈদ হবে বাড়িতে, আবার ভার্চুয়াল ঈদও হবে বন্ধু বান্ধবদের সঙ্গে। বাচ্চাদের নতুন জামা কাপড়ের ব্যাপারটা কি একটু বলবো?
এইবারটা আসলে একেবারেই হয়নি, তার একটা মুখ্য কারণ তো বটেই যে কেনাকাটা করাটা অনলাইনে করা যেত হয়তো, কিন্তু আমাদের মাথায় আছে যে এবারে ঈদটা না হয় নাই বা কিনলাম, সেই সেইটুকু দিয়ে না হয় যদি কারোর জন্য কিছু করা যায় সেটাও তো অনেক বেশি। ঈদের আসল জিনিসটা হয়তো এবারেই বেসিক্যালি আমরা পরিপূর্ণ করতে পারছি।
না, এটা ঠিকই বলেছেন যে অনেক অভাবগ্রস্ত মানুষ আছেন বিভিন্ন জায়গায়, এখানেই বলুন বাংলাদেশেই বলুন, তাদের সহায়তা দানও কিন্তু আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে এবং এই ঈদের আনন্দটুকু আমরা ভাগ করে নেব। যে কথা দিয়ে একেবারে গোড়াতে শুরু করেছিলাম যে আপনার একটা মুখ্য পরিচয় হচ্ছে যে আপনি বাচিক শিল্পী, কাজে আপনার কাছ থেকে তো কবিতা না শুনলেই নয়, একটা কবিতা আমাদের একটু শোনান না।
আচ্ছা, তাহলে আমি ঈদের উপরে নজরুলের একটা লেখা বড় কবিতা, কিন্তু আমি মোটেই পুরোটা পড়বো না আজকে, ঈদ মোবারক কবিতাটির নাম। একেবারে শেষের অংশটুকু পড়বো, যেটার মধ্যে পুরো কবিতাটাতে ঈদকে ঈদের ব্যাখ্যা মানে ঈদুল ফিতরের ব্যাখ্যাটা আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু শেষের অংশে যে শুভেচ্ছা বাণী বা এটার মর্মার্থটা রয়ে গেছে সেটাই পড়ছি। পথে পথে আজ হাঁকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম, ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিডনি ফুল কালাম, বিলিয়ে দেওয়ার আজ আমার দানের অনুরাগে রাঙা ঈদগারে, সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ। এই কথাটা দিল হবে শহীদ নজরুলের, সে সবসময় যোদ্ধা একজন, তো ঈদের ক্ষেত্রেও এই জিনিসটাকে যে এখানে কবিতার মধ্যে সংযোজন করেছেন ভীষণ ইন্সপায়ারিং, এবং আমার খুব ভালো লেগেছে যে দিল হবে শহীদ, মানে এতটাই আমরা দিব যে আমার দিলই শহীদ হয়ে যাবে, খুব ভালো লেগেছে কবিতাটি।
মানে আত্মত্যাগের ব্যাপারটা এখানে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং যতদূর মনে পড়ে আমার যে নজরুলের গানের মধ্যেও ঈদের ওপর যে গান আছে সেখানেও কিন্তু এই শহীদের যে ধারণাটা সেটা উনি নিয়ে এসেছেন। তো অদিতি সাদিয়া রহমান, আপনার সঙ্গে কথা বললাম, খুব ভাল লাগলো আজকের এই ঈদের দিনে আপনি পরিবারের সকল সদস্যদের নিয়ে আনন্দে সময় কাটান। আমরা জানি যে আমরা আবদ্ধ থাকছি, বাইরে যাওয়ার তেমন একটা উপায় নেই, এবং যেভাবে আপনি বললেন যে হয়তো দূরে গিয়ে কোনো পার্কে দূর থেকে কাউকে হয়তো হাত নেড়ে সম্বর্ধনা জানাবেন, কিংবা হাত নেড়ে তাকে আপনি আপনার উপস্থিতিটা জানাবেন, তিনিও জানাবেন, তো এইটুকুন ব্যাপার। আর ভার্চুয়াল ঈদ উদযাপন হচ্ছে, তো আপনি খুব ভালো থাকবেন, আপনাকে আবারও ঈদ মোবারক।
আপনাদেরও ঈদ মোবারক, সকল দর্শক শ্রোতাদের জন্য ঈদ মোবারক।
ভয়েস অফ আমেরিকার দর্শক শ্রোতারা, আমরা এতক্ষণ কথা বলছিলাম অদিতি সাদিয়া রহমানের সঙ্গে, যিনি আসলে আমাদেরকে ঈদ উদযাপন, বিশেষ করে এই সময়টা ঈদ উদযাপন সম্পর্কে বললেন, দেশের সঙ্গে এখানকার ঈদ উদযাপনের পার্থক্যটাও আমাদের জানিয়ে দিলেন, এবং তারপরে আমরা তাঁর কাছ থেকে নজরুলের ঈদ মোবারক কবিতার অংশ বিশেষ শুনলাম। তো দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে এই দুর্যোগকালেও আমরা সানন্দে বলবো, অন্তত আজকে আনন্দের দিন, ঈদ মোবারক।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি, বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক, যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
করোনা ভাইরাস মহামারীর কারণে ধনী এবং উন্নত দেশগুলি যখন কঠিন সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছে, তখন উন্নয়নশীল দেশগুলি যেখানে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ হয় না কিংবা পরিষ্কার জল অথবা পানিরও অভাব রয়েছে, সেখানকার অবস্থাটা কিরকম সেটা কিন্তু সহজেই অনুমানযোগ্য। এই সব দেশগুলিতে কোভিড-19 মহামারী মোকাবিলা করতে সহায়তা করার জন্য ভেন্টিলেটর, অক্সিজেন, মুখোশ এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের সরবরাহের প্রয়োজন। স্বল্প আয়ের দেশগুলি কোভিড-19 জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ পেতে যখন মরিয়া হয়ে উঠেছে, তখন তাদেরকে এমন উদ্ভাবনের জন্য অর্থ দিয়ে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে কিছু সংস্থা, যারা এই উন্নয়নশীল দেশগুলিকে অক্সিজেন, ভেন্টিলেটর, মুখোশ এবং অন্যান্য কোভিড-19 জন্য সরবরাহ এবং পরিষেবা কম খরচ অর্থাৎ সাশ্রয়ী উপায় বাতলে দেবে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি জয়তি দাশগুপ্ত। ব্রাজিলের সাও পাওলোতে কোভিড নাইন্টিনের মৃতের সংখ্যা এতই বেশি যে সেখানকার কর্মকর্তারা বলছেন মৃতদের সমাহিত করার জন্য তাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। ইউরোপ বা যুক্তরাষ্ট্রের তুলনায় লাতিন আমেরিকা অর্থাৎ দক্ষিণ ও মধ্য আমেরিকার বেশিরভাগ অঞ্চলে স্বাস্থ্যসেবা কর্মী ও হাসপাতালগুলি অসুস্থদের যত্ন নিতে হিমশিম খেয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাতে কোভিড নাইন্টিনের পরীক্ষার জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আফ্রিকার প্রতিটি দেশের মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অ্যাটোমো ডায়াগনস্টিকের প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার জন কেলি বলেন, অ্যাটোমো ডায়াগনস্টিক প্রধানত এইচআইভি পরীক্ষার কিট তৈরি করে, কিন্তু এখন এটি কোভিড নাইন্টিনের রক্তভিত্তিক পরীক্ষাগুলি করার জন্য যা যা দরকার সেই সব তৈরি করতেও প্রস্তুত। উন্নয়নশীল দেশগুলিতে ভেন্টিলেটরগুলির বিশেষ প্রয়োজন রয়েছে। পোর্টেবল অর্থাৎ ব্যাটারি চালিত ভেন্টিলেটরগুলিরও কিন্তু যথেষ্ট প্রয়োজন আছে। গ্রেডিয়ান হেলথ সিস্টেম নামক সংস্থাটি আফ্রিকার দেশগুলির জন্য এই ভেন্টিলেটরগুলি তৈরি করে এবং প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তাও দিয়ে থাকে। এটি একটি অলাভজনক চিকিৎসা প্রযুক্তি সংস্থা। এই সংস্থার প্রধান লিনা সাইদ বলেন, যদি এই ভেন্টিলেটরগুলি ব্যবহারে কোনো সমস্যা হয় তবে অবিলম্বে আমাদের তরফ থেকে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। মহামারীটি শেষ হওয়ার পরেও গ্রেডিয়েন্টের ভেন্টিলেটরগুলি কিন্তু ভবিষ্যতে প্রয়োজনের জন্য মজুদ থাকবে। সংস্থার প্রধান লিনা সাইদ আরও বলেন, আমরা এটিকে এক দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে দেখছি। কেবল কোভিড নাইন্টিনের চিকিৎসার জন্যই নয়, পরবর্তীকালে যদি অনিবার্য কোনো বড় সমস্যার মুখোমুখি হই তার জন্য প্রস্তুত নেওয়াটাও কিন্তু আমাদের খুবই দরকার। সরল ডিজাইন সলিউশনস প্রাইভেট লিমিটেড মুম্বাইয়ে অবস্থিত একটি মহারাষ্ট্র ভিত্তিক সংস্থা, যারা ঘরে বসে উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করছে মহিলাদের জন্য আরামদায়ক স্যানিটারি প্যাড। গ্র্যান্ড চ্যালেঞ্জেস ক্যানাডা নামক একটি সংস্থা স্বল্প ও মধ্যম আয়ের দেশের উদ্ভাবকদের সহায়তা করে থাকে। এই সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের সাহায্যে সরল ডিজাইন সলিউশন ফেস মাস্ক তৈরির জন্য যন্ত্রপাতিগুলি এখন তৈরি করছে। গ্র্যান্ড চ্যালেঞ্জ ক্যানাডা সংস্থার অন্যতম সহপরিচালক কার্লে সিলভার বলেন, আমরা এখন যা করছি তা হল আগে থেকে যেসব উদ্ভাবনগুলোতে আমরা সাহায্য করছিলাম সেগুলোকে আরো বেশি মনোযোগ, আরো তহবিল এবং আরো বেশি সমর্থন দিয়ে ত্বরান্বিত করার চেষ্টা করছি। এই তহবিলে অর্থ যোগাচ্ছেন ক্যানাডিয়ান সরকার সহ বেশ কয়েকজন বিনিয়োগকারী। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য অক্সিজেনের সরবরাহ যাতে বাড়ানো যায় তার জন্য বিভিন্ন উদ্ভাবনে বিনিয়োগ করছি। কেননা উন্নত দেশগুলিতে আমরা দেখছি অক্সিজেনের সরবরাহ অতটা সমস্যা না হলেও উন্নয়নশীল দেশগুলিতে কিন্তু এটি একটি বিরাট সমস্যা এবং কোভিড নাইন্টিনের চিকিৎসার জন্য অক্সিজেনের খুবই প্রয়োজন। পরিশেষে এটাই বলা যায় যে এই সব সহায়তাকারী সংস্থাগুলির লক্ষ্য হলো অবশ্যই করোনা ভাইরাস মহামারী চলাকালীন সব রকম সহায়তা দেওয়া। তবে এই মহামারী শেষ হয়ে যাবার পরেও এই দেশগুলি যাতে আগের তুলনায় আগামী দিনগুলিতে আরো নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা সরবরাহ করতে পারে সেটিকেও নিশ্চিত করতে চাইছে এই সহায়তাকারী সংস্থাগুলি।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.